রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত ইনশা আল্লাহ তাআলা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, এরপর হামদে বারী তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বিষয় নিয়েছি আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য, আপনাদেরকেও জানাবো বিষয় কি রেখেছি, আমরা কি নিয়ে আলোচনা করছি ইনশা আল্লাহ তাআলা। দর্শক যে যেখানে আছি, আমরা শুরুতে ভালো ভালো নিয়ত করে এরপরে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন, خلق الإنسان علمه البيان، الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان، وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان، والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان، فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা মাদানী চ্যানেলের সামনে বসে আলহামদুলিল্লাহ কারি সাহেব থেকে, আমাদের সোয়েব ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আর খুব সুন্দর একটি সুরার শুরু থেকেই তিনি আমাদেরকে তেলাওয়াত শোনালেন আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি এ বিষয়েও জানবো, এরপর পরে আমরা হামদে বারী তালাও শুনবো সোয়েব ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে, যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাত যাদেরকে দেওয়া হবে, তাদের কোনো কিছুর অভাব থাকবে না, সকল নিয়ামতই তারা পাবে। হোক সে ছোট জান্নাতের অধিকারী, হোক সে বড় জান্নাতের অধিকারী, হোক, সে যেমন জান্নাত যদি একবার কেউ পেয়ে যায়, যদি কোনো ব্যক্তি জান্নাতের প্রবেশ করার অনুমতি সে পেয়ে যায়, তবে সকল ধরনের নিয়ামত তাকে দেওয়া হবে, সকল ধরনের নিয়ামত সে পাবে, অন্য অন্য জান্নাতিরা যেভাবে নিয়ামত পেয়ে থাকে। এখন কথা হলো, হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, জান্নাতিরাও আক্ষেপ করবে, তারাও আফসোস করবে, তাদের মধ্যেও অনুশোচনা যায়। এখন ওই জান্নাতি কারা, যারা জান্নাতে প্রবেশ করার পরেও আক্ষেপ করবে? হ্যাঁ, অনেক ব্যক্তিরাই এমন হবে যারা জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে, জান্নাতের যে নিয়ামত সমূহ রয়েছে তা দেখে, জান্নাত সাজানোর সেই দৃশ্যাবলী দেখে জান্নাতিরা আক্ষেপ করবে। কোন কোন বিষয় নিয়ে আমরা আজকের অনুষ্ঠান থেকে জানবো কি, আমি আপনি যখন জান্নাতে প্রবেশ করব, সেখানে গিয়ে আফসোস করব, সেখানে গিয়ে আক্ষেপ করব, হাই আমি যদি এই কাজটা করে আসতাম দুনিয়া থেকে, আমি যদি এই কাজটা করে আসতাম দুনিয়া থেকে, আমি যদি এভাবে চলতাম দুনিয়াতে, তবে আমি ওই নিয়ামতগুলো পেতাম, এগুলো পেতাম, তাদের মতো পেতাম, এভাবে মানুষ আক্ষেপ করা শুরু করবে। এই জন্য এটাও আমাদের জানা খুবই দরকার যে দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বেই যেন আমরা জেনে নিই যে জান্নাতে জান্নাতিরা আক্ষেপ কেন করবে। যখন আমরা জানতে পারবো, তখন দুনিয়াতেই এর উপরে আমরা আমল করতে পারবো, আর আমল করার সেই মন মানসিকতা আমাদের তৈরি হবে। হয়তো বা অনেকেই এটা শুনে অবাক হবেন কি, জান্নাতিরাও আবার আক্ষেপ করবে? এটা হাদিসে কারিমা, জান্নাতিরাও আক্ষেপ করবে, জান্নাতে প্রবেশ করার পরেও তাদের মধ্যে আক্ষেপ আসবে, আহ আমি যদি এভাবে করতাম, ইস আমার যদি এভাবে হতো। অনেক সময় হয় না যে দুনিয়াতেও মানুষ আক্ষেপ করে দুনিয়া পাওয়ার জন্য, আবার অনেক দিনদার লোক আছে যারা ইবাদতের জন্য আক্ষেপ করে, আহ আজকে শবে বরাতের রাত চলে গেল, যতটুকু ইবাদত করার দরকার ছিল, ইচ্ছা ছিল, ততটুকু আমি করতে পারিনি। এটা দুনিয়াতে দিনদার ব্যক্তি ইবাদতের জন্য আক্ষেপ করে, আবার দুনিয়াতে দুনিয়াদার ব্যক্তি আক্ষেপ করে, ইস তার পাঁচতলা বাড়ি আছে, আমার যদি একটা হতো, সে গাড়িতে চলে, আমিও যদি আমারও যদি একটা গাড়ি হতো, সে দেশ বিদেশে ভ্রমণ করে, আমিও যদি করতে পারতাম। এটা দুনিয়াদার ব্যক্তির দুনিয়াতে আক্ষেপ, আর দুনিয়াতে দিনদার ব্যক্তির আক্ষেপ কি নিয়ে, ইবাদত নিয়ে। যাই হোক দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো জান্নাতিদের আক্ষেপ নিয়ে, যাতে করে আমাদেরকে যখন আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন, জান্নাতে প্রবেশ করব, তখন যেন আক্ষেপ আমরা না করি, দুনিয়া থেকেই যেন সেই আক্ষেপগুলো পূরণ করে যাই, যাতে করে জান্নাতের মধ্যে সেই নাজ নিয়ামত আমরা ভোগ করতে পারি। ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, আমরা আলোচনা শুনবো। আজকে আমাদের সাথে মেহমান হিসাবে নূর হোসেন ভাই আছেন, তার থেকে আমরা খুব সুন্দর আলোচনা শুনবো এই অনুষ্ঠানের এই বিষয় নিয়ে। তার পূর্বে আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া والسلام عليك يا حبيب الله، تیرے قدموں میں جو ہے غیر کا منہ کیا دیکھے، کون نظروں پچھرے دیکھ کے تلوار تیرا آقا کون نظروں پچھرے دیکھ کے تلوار تیرا اور تیرے ٹکڑوں سے پلے غیر کی ٹھوکر پہ نہ ڈال، جھرکیاں کھائے کہاں چھوڑ کے صدقہ تیرا، پرور صلی اللہ علیہ یا رسول اللَّهِ وَسَلَّمْ عَلَيْكَ يَا حَبِيبَ اللَّهِ يَا إِلَهِ شَدَايَا তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি সদা আমি তোমার দানের সঙ্গ চাই। মুশকিলেতে পড়লে তখন আসন কারীর সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তখন আসন কারীর সঙ্গ চাই। ইয়া ইলাহি ভুলতে চাই মরণের যন্ত্রণা, ইয়া ইলাহি ভুলতে চাই মরণের যন্ত্রণা, মুস্তাফারিনে চেহারার দিদার লাভের সঙ্গ চাই, মুস্তাফারিনে চেহারার দিদার লাভের সঙ্গ চাই, ইলাহি সদা আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি আধার গরে আসবে যখন কঠিন রাত, ইয়া ইলাহি আধার গরে আসবে যখন কঠিন রাত, তাহার প্রিয় মুখের শোভার শো প্রভাতের সঙ্গ চাই, তাহার প্রিয় মুখের শোভার শো প্রভাতের সঙ্গ চাই, ইয়া ইলাহি রোজ হাসরে পড়বে যখন দারুন সর, ইয়া ইলাহি রোজ হাসরে পড়বে যখন দারুন সর, নিরাপত্তা দাতা প্রিয় নবীর সঙ্গ চাই, নিরাপত্তা শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই, ইয়া ইলাহি শাই জিহোবা যখন হয় বেবে, ইয়া ইলাহি দারুন ত্রিশাই জিহোবা যখন হয় বেবে, আবে কাস সর পাওয়ার তরে মহান দাতার সঙ্গছায়া বিকাশ পাওয়ার তরে মহান দাতার সঙ্গছায়া যখন মাথার উপর ইয়াইলাহি রোজ হাসরে সূর্য যখন মাথার উপর ছায়াবিহীন নবীর দেহে শীতল ছায়ার সঙ্গ চাই ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চাই ইয়াইলাহি রাজা যখন সিজি হতে তুলবিশিয়া ইলাহি রাজা যখন সিজদা হতে তুলবিশি মুস্তাফা রয় যা রত প্রেম দলতেরি সঙ্গছায় মুস্তাফা রয় জাগ্রত প্রেম দলতেরি সঙ্গছায় ইলাহি সদা আমি তোমার দানের সঙ্গছায় মুশকিলেতে পড়লে তখন আসনকারী সঙ্গছায়।
আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই সঙ্গ লাভ করার তৌফিক দান করুন।
আমিন।
যে সঙ্গ লাভ করার জন্য প্রতিটা মানুষ কেয়ামতের ময়দানে শুধু এদিক সেদিক তাকাতে থাকবে, এমন কোনো সঙ্গ আছে কিনা, এমন কোনো ব্যক্তি আছে কিনা যার কাছে গেলে আজ আমাদের এই পিপাসা, আমাদের এই দুশ্চিন্তা, আমাদের এই কষ্টগুলো কমে যাবে। কে আছে আজ এই কেয়ামতের ময়দানে আমাদেরকে পার করার জন্য? আর সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি সেই সুশীতল দেহের যদি ছায়া কেউ পেয়ে যায়, সংস্পর্শ যদি কেউ পেয়ে যায় রসুল করিমের সাথে যদি কেউ মুসাফা করে নেয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কেউ নিকটবর্তী হয়ে যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাত যদি কার জন্য নসিব হয়ে যায়, মদিনা আর ওই পেরেশানি থাকবে না, সেই দুশ্চিন্তা থাকবে না, সেই সূর্যের তাপের কষ্ট থাকবে না, ঘামের মধ্যে সাঁতার কাটার কষ্ট তার আর থাকবে না। দুনিয়াতে এর জন্য দোয়া করা উচিত আর সেই মোতাবেক আমলও করা উচিত আমাদের। কেননা বিভিন্ন হাদিসে মোবারকা রয়েছে এ ব্যাপারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কখনো বলেছে কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকটে সেই হবে যে আমার উপর দুনিয়াতে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এভাবেও বলেছেন কি আমি কিয়ামতের ময়দানে মুসাফা করব তাদের সাথে যারা দুনিয়াতে প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করেছে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে বলেছেন যদি তোমরা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুরূদ শরীফ পাঠ করো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সেই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। কখনো শাফাআতের সুসংবাদ দিয়েছেন, কখনো মুসাফা করার সুসংবাদ দিয়েছেন, কখনো হাউজে কাউসারের পানি পান করার, কখনো ফুলচিরাত পার করার, এক একভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যাতে করে আমরা দুনিয়াতে এগুলো আমল করতে পারি। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছি জান্নাতীদের আক্ষেপ, আজ আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাই আছেন, তিনি আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে কিছু মাদানী ফুল শোনাবেন, হাদিস মোবারকা শোনাবেন। জান্নাতীরা কেন আক্ষেপ করবে, সেখানেও আক্ষেপের কারণটা কি জানি আমরা। এরপর ইনশাআল্লাহ তাআলা কিছু ফেসবুক পেজে কমেন্টস করব, আর আমরা নাতে রসুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। নূর হোসেন ভাই কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকদিন পরে আপনার সাথে আজকের অনুষ্ঠানে বসা। আজকের যে বিষয়ে নূর হোসেন ভাই আমরা নিয়েছি জান্নাতীদের আক্ষেপ।
আক্ষেপ,
জি জি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام আলা সাইয়্যিদিল মুরসালিন, بسم الله الرحمن الرحيم। আফসোস, আক্ষেপ,
জি,
একই প্রেক্ষাপট যদি আমরা বলি, দুনিয়াতে যদি কোনো নেয়ামত, কোনো মূল্যবান জিনিস, কোনো বস্তু যদি হাতছাড়া হয়ে যায়, মানুষ তখন আফসোস করে। দুনিয়ার প্রেক্ষাপটটা এরকম, হাতছাড়া হয়ে গেলে আবার সম্ভাবনা থাকে সেটাকে হাসিল করার, কিন্তু পরকালীন যে আফসোসের বিষয় এসেছে কিতাবের মধ্যে, এটা এমন একটা জায়গা যেখানে আফসোস করলে পরবর্তীতে সেটাতে সেটা পাওয়ার কোনো আশঙ্কা নেই। আর জান্নাতে আমরা জানি, জান্নাত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক বড় দয়া বান্দার জন্য, উত্তম আমল তাকওয়ার মাধ্যমে বান্দা ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার কারণে আল্লাহ তাআলা উপহার স্বরূপ জান্নাত দান করবেন। জান্নাতের আলা বালা নেয়ামত বান্দা সেখানে ভোগ করবে। জান্নাতের মধ্যেও বান্দা বিভিন্ন ক্যাটাগরির থাকবে। যদি আমরা দুনিয়ার মধ্যে দেখি, যখন কাস্টমারকে কাস্টমাইজ করা হয়, কাউকে ডায়মন্ড ক্যাটাগরিতে রাখা হয়, কাউকে গোল্ডেন ক্যাটাগরিতে রাখা হয়, তো জান্নাতের মধ্যে উত্তম জান্নাত আমরা সকলে জানি জান্নাতুল ফেরদৌস, যেখানে জান্নাতের মালিক ও মুক্তার যিনি হুজুর আকরাম নূরে মুজাস্সাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেখানে অবস্থান করবেন, তো সকল উম্মতেরও চাওয়া আকাঙ্ক্ষা সেই জান্নাতে থাকার। তো জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে, আমল অনুযায়ী, নেকি অনুযায়ী হয়তোবা জান্নাতের ক্যাটাগরির মধ্যে তাদেরকে অবস্থান করতে হবে। কেউ জান্নাতের বারান্দার মধ্যে থাকবে, হয়তোবা কেউ জান্নাতের জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে, জান্নাতুল নাইমের মধ্যে থাকবে। তো জান্নাতে থাকা অবস্থায় এত আলাবালা নেয়ামত আল্লাহ তাআলার ভোগ করার পরও কিভাবে সম্ভব, আক্ষেপ আফসোসের প্রশ্ন কিভাবে আসে? তো হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জান্নাতের অধিবাসীগণ
যে
দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করবে না, যখন জান্নাতে থাকবে দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধু সেই মুহূর্তগুলোর জন্য আফসোস করবে যেগুলো আল্লাহ তাআলার জিকির ছাড়া অতিবাহিত হয়ে গিয়েছে। অর্থাৎ দুনিয়ায় যে সময়গুলো আল্লাহ তাআলার প্রদত্ত যে নিয়ামত সময়, এই সময়গুলোর মধ্যে যে সময়গুলো সে আল্লাহ তাআলার জিকির ব্যতীত গাফেল ভাবে তার সময়কে অতিবাহিত করেছে, ওই সময়টা সেদিন তাদের আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। এই সময়টা কাজে লাগাইনি কেন, আমি আল্লাহ তাআলার জিকির ব্যতীত অতিবাহিত করেছি কেন, আমি ওই সময়টা অযথা ওই কথাগুলো বলে আমি আমার সময়কে অতিবাহিত করেছি কেন, আমি চায়ের আড্ডার মধ্যে সেদিন ওই সময়টাকে আমি অতিবাহিত করেছি, গল্প গুজকের মধ্যে, সিনেমা নাটক বাহেশা যত গুনাহের কাজের মধ্যে আমি লিপ্ত করেছি, অর্থাৎ আমার সময় যে নেয়ামত, এই নেয়ামতটাকে আমি কাজে লাগাতে পারিনি। তো কাল কেয়ামতের ময়দানে জান্নাতে তো অবস্থান করব আমি, কিন্তু ওই সময়টা যারা কাজে লাগিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা যে পদমর্যাদা জান্নাতের মধ্যে দিবেন, তখন আমার মধ্যে সেই আফসোস চলে আসবে, হায় কাশ আফসোস আমিও যদি ওই সময়টা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে অতিবাহিত করতাম, তাহলে আল্লাহ তাআলার দয়ার আরও আজকে আমি দয়ার মধ্যে থাকতাম। তো এই যে অবস্থান, জিকির ছাড়া আজকে আমি আমার সময়কে অতিবাহিত করতেছি, তো আমার জবানকে যদি আমি আল্লাহ তাআলার জিকির দ্বারা অতিবাহিত করি, কি লাভ! জিকির কত বড় নেয়ামত। যদি আমরা দেখি কিতাবের মধ্যে আসে বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ এই যে, তুমি যখন মৃত্যুবরণ করবে তখনও তোমার জিহ্বা আল্লাহর জিকিরে রত রাখবে। এরপর নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, তাবরানী শরীফের হাদিস, আল্লাহর জিকিরে চেয়ে উত্তম সাদাকা দান নেই। আমার জবানকে আমি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ব্যস্ত রাখবো। এরপর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যতক্ষণ আমার জিকির করে এবং আমার জন্য তার দু ঠোঁট নাড়াচড়া করে ততক্ষণ আমি বান্দার সাথেই থাকি।
সুবহানাল্লাহ,
কত বড় সুসংবাদ বান্দার জন্য। তো বান্দা যদি এই নিয়ামত আপনি শুরুতে বললেন আজকে আমরা জানবো, তাহলে কাল কেয়ামতের ময়দানে হয়তো আমাদেরকে আফসোস করতে হবে না। যদি আজকে আমরা আমাদের সময়গুলোকে এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন সময়, কেন আমরা জানি যে 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্ন ব্যতীত আল্লাহ তাআলা বান্দাকে এক কদমও নড়বড় করতে দিবেন না, নড়াচড়া করতে পারবে না বান্দা। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে যে তুমি তোমার সময়কে কোথায় অতিবাহিত করেছো। আজকে আমার কাছে যে মূল্যবান সময় আল্লাহ তাআলা দিয়েছেন, যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, তো কাল কিয়ামতের ময়দানে সময় বিষয়ে আমাকে জবাব দিতে করতে হবে। আমি জান্নাতের মধ্যে দাখিল তো হব, কিন্তু জান্নাতের মধ্যে গিয়ে আমাকে আফসোস করতে হবে যে হায় আফসোস, আমাকে আজ আফসোস করতে হচ্ছে, কেন আমি দুনিয়াতে থাকা অবস্থায় ওই ওই সময়গুলো আমি আল্লাহ তাআলার জিকির ব্যতীত অতিবাহিত করেছিলাম। যদি আমি জিকির দ্বারা অতিবাহিত করতাম, তাহলে আমি আল্লাহ তাআলার সান্নিধ্যতার মধ্যে থাকতাম, আমি আল্লাহ তাআলা আরো নিয়ামত ভোগ করতে পারতাম।
রাইট।
তো প্রিয় ভাইরা, আমাদের ইসলামের দর্শক শ্রোতা, আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে আফসোস দুনিয়াতে আজকে করি আমরা, কোনো না কোনো বিষয় আমাদের থেকে যখন হাতছাড়া হয়ে যায়, তখন সেটাকে আমরা আবার হাসিল করার জন্য, আবার পাওয়ার জন্য আমরা লেগে যাই। হ্যাঁ, সেটাকে যেভাবে হোক হাসিল করি আমরা। এখন বিষয় হচ্ছে জান্নাতে তো আর কোনো দুনিয়ার কোনো বিষয় আমরা হাসিল করতে পারবো না, তো সেদিন আফসোস করে আমাদের লাভ হবে না। এই জন্য দুনিয়াতে আমরা সেটাকে আগে থেকে আমরা প্রস্তুতি নিই, আগে থেকে আমরা সেটাকে আমাদের কাজের মূল্যবান সময়টাকে আমরা আমাদের সময়কে অতিবাহিত করি, তাহলে হয়তো আল্লাহ তাআলার দয়ায় কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে গিয়ে আমাদেরকে আফসোস করতে হবে।
এখানে আরেকটা বিষয় আসছে নূর হোসেন, সেটা হলো গিয়ে যখন কোনো ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে, সে জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পরে দেখবে যে জিকিরকারীদেরকে এই এই ফজিলত দেওয়া হয়েছে, জিকিরকারীদেরকে এত এত মর্যাদা দেওয়া হয়েছে, যারা আল্লাহ তাআলার জিকির করত দুনিয়াতে তাদেরকে এই নিয়ামতগুলো এই স্থানে দেওয়া হয়েছে, তখন ওই জান্নাতবাসী তাদেরকে দেখে, যারা আল্লাহ তাআলার জিকির করে এই নিয়ামতগুলো অর্জন করছে বা এত মর্যাদা তাদের রয়েছে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এই ব্যক্তি এই মর্যাদা কি করে পেয়েছে, সে আল্লাহ তাআলার জিকির করে এই মর্যাদা পেয়েছে, এই নিয়ামতগুলো পেয়েছে। তখন ওই জান্নাতি ব্যক্তি, সেও নিজের মধ্যে আক্ষেপ চলে আসবে, আফসোস চলে আসবে, আমিও যদি বেশি জিকির করতাম, তবে আজকে তার মতো আমি এমন মর্যাদা পেতাম বা এত নিয়ামত আমি পেতাম। জান্নাতি ব্যক্তিদের কাছে তো সকল নিয়ামত থাকবে, তারপরও একে অপরকে দেখে, দেখুন পৃথিবীর একটা উদাহরণ দিই আমি, একজন ব্যক্তির দোতলা বাড়ি আছে, তার পাশের বাড়িতে আরো একজন দেখবেন তারও দোতলা বাড়ি, পাশাপাশি বাড়ি, তারপরেও এক বাড়িওয়ালা আর এক বাড়িওয়ালাকে দেখে আক্ষেপ করে, আফসোস করে, তার ডিজাইনটা, তার জানালাগুলো, তার ঠাই লাগানো, তার বাড়ির ডিজাইন, তার ফ্লোর গুলো, এবারে তার জানালার পর্দাগুলো, এটা দেখে তার মধ্যে আক্ষেপ আসে, ইস আমি যদি তারপরে দেখে দেখে তার মতো করতাম, যদি তার মতো আমি ডিজাইনটা করতাম, আমি তার মতো করতে পারতাম। বাড়ি গাড়ি থাকার পরেও তারপর অপরের অপর ব্যক্তির বাড়ি গাড়ি দেখে নিজের মধ্যে আফসোস আসে, কেন আসে, যে তার গাড়ির কালারটা ভালো লাগছে, তার বাড়ির ডিজাইনটা ভালো লাগছে, তার বাড়িটা তোলাটা খুব সুন্দর জায়গায়, প্যালেসটা খুব ভালো, এভাবে করে মানুষ অপর ব্যক্তির ব্যাপারে আফসোস করে। এখন কথা হলো বাড়ি তো দুইজনারই আছে,
জি
জান্নাতে তো দুইজনই আছে, দুইজনই আছে, কারণ পদমর্যাদা বেশি আর কম। এখানে যখনই জিকিরকারী ব্যক্তিকে দেখবে যে সে এত নিয়ামত পেয়েছে, এত সম্মানিত হয়েছে, তখন তার মধ্যে এই আক্ষেপটা আসবে যে আমিও যদি দুনিয়াতে এমন জিকির করতাম। এখন হাতে সময় আছে জিকির করার,
সময় আছে
দুনিয়াতে যারাই আমরা আছি, আমাদের হাতে এখনো সময় আছে জিকির করার।
জিকির তো আমরা যদি মনে করি যে আল্লাহ আল্লাহ জিকির করা, তাসবিহ করা, এটা তো আছে আলহামদুলিল্লাহ, পাশাপাশি নামাজ, এটাও আল্লাহ
তাআলার জিকির,
আমার নবীর দুরূদ শরীফ পাঠ করা, এটাও আল্লাহ তাআলার জিকির, আমার নবীকে স্মরণ করা, তো আল্লাহ তাআলাকেই স্মরণ করা। তো নবীর দুরূদে পাক যদি আমি আমার জবানকে ব্যস্ত রাখি, আজকে মাশাআল্লাহ আমরা যারা যুবক রয়েছি, আমরা আমাদের জবানকে কিভাবে ব্যস্ত রাখছি, না হয় পুরো দুনিয়াবী গান, দুনিয়াবী কোনো কবিতা, দুনিয়াবী কোনো ছন্দ, এর দ্বারা আমরা আমাদের সময় অতিবাহিত করছি। আমরা চিন্তা করি একটু যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জবাব দিতে করতে হবে। তো আপনি যে বিষয়টা বললেন যে এক বাড়ি আরেক বাড়ির মালিক দেখে আফসোস করে, আরেকটা বিষয় দেখবেন আপনি জাকির ভাই, দুনিয়াতে একই অবস্থানে আমি আপনি একসাথে পড়াশোনা করছি, একসাথে আমরা পড়াশোনা শেষ করলাম দুজন, কিন্তু আমি আমার ওই সময়টাকে আমি গুরুত্ব দিইনি, আপনি ঠিকই সময়টাকে গুরুত্ব দিয়ে একটা সফল রেজাল্ট আপনি কামিয়াবি অর্জন করতে পেরেছেন। তো একটা সময় গিয়ে আপনি এটার ফল ভোগ করতে পারছেন, কি আপনার ব্যাংক ব্যালেন্স হয়েছে, বাড়ি হয়েছে, আমিও কিন্তু আপনার সাথে কি একই সাথে আমরা একসাথে পড়াশোনা শেষ করে
শেষ করলাম,
কিন্তু আফসোস আপনি ওই সময়টাকে গুরুত্ব দিয়েছেন বিদায়, আপনি এই দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করতে পারছেন, কিন্তু আমি ওই সময়টাকে গুরুত্ব দেইনি বিদায়, আমি কিন্তু একটা অ্যাটলাস পর্যায়ে আমি সফল হতে পারিনি, আমি কিন্তু বাড়ির মালিক হতে পারিনি, কেন ওই সময়টাকে আমি গুরুত্ব দেই,
গুরুত্ব দেই,
গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আপনি বাড়ির মালিক গুরুত্ব দেওয়ার কারণে, আর আমি না দেওয়ার কারণে আজকে আমি বাড়ি করতে পারিনি, আমি একটা ভালো জব আমি নিতে পারিনি, কেন আমি পড়াশোনা করেছিলাম ঠিকই, স্টুডেন্ট আমার খাতায় নাম লেখা ছিল, কিন্তু আমি সময়টাকে গুরুত্ব দেইনি,
পড়াশোনা গুরুত্ব না দেওয়ার কারণে আমার রেজাল্ট ওইরকম এখনো আছে। যেমন ধরেন গিয়া আপনার আমার সমবয়সী যারা যারা একসাথে লেখাপড়া করেছি, আমাদের মধ্যে কিন্তু এখনো আছে কিছু লোক যারা আমাদের ভাই ব্রাদার একসাথে লেখাপড়া করেছে, হয়তো তারা তাদের স্যালারি গিয়ে দেখেন এখন পর্যন্ত কতটুকু আছে, আবার একই সাথে লেখাপড়া করার পরে অন্য ব্যক্তির স্যালারি একটা হিসাব দেখেন কত আপ আছে তার, এটাও ওই ব্যক্তি আফসোস করে কি আমি তার মতো হতে পারিনি। তার মধ্যে আরেকটা বিষয় এখানে নুরুসিন ভাই, সেটা হলো গিয়ে স্কুল কলেজে লেখাপড়া করার পরে একই সাথে দুজন ব্যক্তি একই স্কুল থেকে বা একই কলেজ থেকে লেখাপড়া শেষ করে একই এলাকায় বসবাস, হয়তো বা একই অফিসে জব করা,
জি,
এই দুইজন ব্যক্তির উদাহরণ যদি দেই, একজন ব্যক্তি ছোটবেলা থেকেই নামাজে নামাজি ছিল, নামাজে অভ্যস্ত ছিল, স্কুল থেকে শুরু করে নিয়ে কলেজ পর্যন্ত, কলেজ থেকে নিয়ে কর্মজীবী কর্মজীবন পর্যন্ত এ নামাজ সবসময় পড়ত। অপর ব্যক্তির দিকে তাকাই, সে স্কুলে খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল আর কলেজে আড্ডা নিয়ে ব্যস্ত ছিল, কর্মজীবন যখন চলে আসছে তার ব্যস্ততা নিয়ে সে পড়ে আছে। এই দুজন ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তার অবস্থান সে দেখবে আর তার অবস্থান সে দেখবে, দুজনের অবস্থান দুজনে দেখবে, তখন তাদের মধ্যে আক্ষেপ আসবে, ইস এই ব্যক্তি তো দুনিয়াতে নামাজ পড়ছে, আমার সাথে চলতো একসাথে চলতাম, সে আমাকে কত ডেকেছে নামাজের জন্য, নেকির দাওয়াত দিয়েছে, জান্নাতের পথে আহ্বান করেছে, কিন্তু আমি তার আহ্বান শুনিনি, যদি শুনতাম হয়তো তার মতো আজকেও আমি এমন সুন্দর অবস্থানে থাকতাম, অবস্থান আমার মিলত বা স্থান আমার মিলত জান্নাতের মধ্যে। আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। দর্শকের কিছু ফেসবুক পেজে কমেন্টস করি, এরপরে শোয়েব ভাই থেকে নাতের ছিল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আমাদের অনুষ্ঠানের শুরু থেকেই শাহ আলম ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, এরপরে তৌহিদুল ইসলাম আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে, জামিম ভাইও আমাদের সাথে আছেন, এরপরে ওসমান আত্তারি ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওসমান ভাই, আশা করি ভালো আছেন। এরপরে শামিম ভাই লেখলেন, আমার প্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ মাশাআল্লাহ। এরপরে শামিম ভাই লেখলেন, আমি বাড়িয়া কসবা থেকে বলছিলাম, আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি, আল্লাহ তাআলার দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক সুস্থ করে দিক, একটু সতর্ক থাকি আমরা, একটু সাবধানে থাকি। এরপরে আরেকজন আমাদেরকে এসএমএস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি বলছেন, আমার শাশুড়ি অসুস্থ, একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা ভালো রাখুক, তাকেও সুস্থ করে দিক, রমজানের আগে যদি সুস্থ হয়ে যায় রোজা যেন ঠিক মতো সে রাখতে পারে। এরপরে আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শাকিল ভাই প্রতিদিনের মতো আমাদের সাথে আছেন, শাহ আলম ভাই বললেন খুব চমৎকার আলোচনা হচ্ছে মাদানী চ্যানেলে, জি আলহামদুলিল্লাহ। এরপরে আরেকজন লেখলেন, আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই দুরূদ শরীফ পাঠ করি, পাঠ করা যাবে কি না, পুরোপুরি পড়তে হবে, এই যে দুরূদ শরীফটা লেখছেন এটা তো শর্ট লেখছেন, আপনি পুরোপুরি পড়তে হবে আপনাকে। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আল্লাহ তাআলার দেয়া এই হায়াতের নিয়ামতকে কাজে লাগাতে পারি, আমরাও যাতে কাল কিয়ামতের দিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাত অর্জন করতে পারি, আল্লাহ তাআলা কবুল করে নিক। আর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি সবসময় ভালো থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। দর্শক শ্রোতা, আমরা একটি কালাম শ্রবণ করি শোয়েব ভাই থেকে, এরপরে আপনাদের কল আছে, আপনাদের এসএমএস গুলো নিব, আরো কিছু আলোচনা আমরা শুনবো আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা।
ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আসি যেন জলে ভেজা জনয়ন নিয়ে মদিনাতে আমার সালাম দিও হাজি নবীর দারে কে দে আমার সালাম দিও হাজি নবীর দারে কে দে প্রিয় নবী রজা শরীফ যখন দেখবে মদিনা তে প্রিয় নবী রজা শরীফ যখন দেখবে মদিনাতে মদিনার বীরহ কাতর করেছে হে প্রিয় নবী মদিনার বীরহ কাতর করেছে হে প্রিয় নবী হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে বড় পীর গাউসে আজমের দোহাই দিলাম ওহে খোদা বড় পীর গাউসে আজমের দোহাই দিলাম ওহে খোদা সবুজ গুম্বজ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে সবুজ গুম্বজ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে দিদার যখন পাব তোমার তখনই হবে আমার আকা দিদার যখন পাব তোমার তখনই হবে আমার প্রেমের সুধা দাও না মোরে তুমি ডেকে মদিনাতে প্রেমের সুধা দাও না মোরে তুমি ডেকে মদিনাতে তোমার সুন্নাত প্রচার কাজে যেখানে রাখো না কেন আকা তোমার সুন্নাত প্রচার কাজে যেখানে রাখো না কেন বারে বার যে নো আমি চলে যাই স্বপ্নে মদিনা তে বারে বার আমি যেন চলে যাই স্বপ্নে মদিনাতে চাইনা দলত চাইনা ইজত আমার স্বপ্ন শুধু একটা আকা চাইনা দলত চাই না ইজ্জত আমার স্বপ্ন শুধু একটাই মরণ আমার যেন হয় তব চরণে মদিনাতে মরণ আমার যেন হয় তব চরণে মদিনাতে ওহে আতার এই জন্যে মদিনা প্রাণের চেয়ে প্রিয় ওহে আতার মদিনা এই জন্যে প্রাণের চেয়ে প্রিয় প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আছেন সুয়ে মদিনাতে প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আছেন সুয়ে মদিনাতে
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন ভাগ্য দান করুক যেন আমরাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী জালি সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে সোনালী জালির সামনে দাঁড়িয়ে আদবের সাথে হাত বেঁধে মাথা ঝুঁকিয়ে যেভাবে করে বাংলার জমিনে আমরা সালাতু সালাম পাঠ করি, নবীকে সালাম দিই, এর চেয়েও শত কোটি গুণ বেশি আদবের সাথে যেন রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা হাজিরা দিতে পারি সে তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। এক ব্যক্তিকে আমি দেখলাম, আমরা তো সবাই দোয়া করি তুষনুর হোসেন ভাইকে, আল্লাহ তুমি মদিনা দেখাও, মদিনা দেখাও, মদিনা দেখাও, কিন্তু একজন ব্যক্তিকে আমি দেখলাম, একজন আলিমুদ্দিনকে আমি দেখলাম, সে কিন্তু দোয়া অন্যরকমের করে। ওই আলিমুদ্দিন বলে যে আল্লাহ তুমি আদবের সাথে মদিনা যাওয়ার তৌফিক দাও, যদি আমার নসিবে সেখানে গিয়ে বেয়াদবি হয়ে যায়, অর্থাৎ আমার আমার দ্বারা যদি বেয়াদবি হয়ে যায় তবে আমাকে সেখানে নিয়ে যাও, আদবের সাথে মদিনায় হাজিরি দেওয়ার তৌফিক বা ব্যবস্থা করে দাও। এটাই বা কয়জনে সেই দোয়া করতে পারে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তুমি আমাকে আদবের সাথে মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আনোয়ারে উপস্থিত হওয়ার তৌফিক দাও আদবের সাথে, না যেন বেয়াদবি যেন আমাদের দ্বারা না হয়ে যায়। তো আল্লাহ তাআলা যখনই কারো ভাগ্যে লিখে দেন কি উমরা নসিব হয়ে যায় বা হজ নসিব হয়ে যায়, সর্বোপরি আমরা যেন এটাই লক্ষ্য করি হেরেম শরীফ এবং মদিনা শরীফের জন্য আমরা আদব বজায় রাখি, যতই কষ্ট হোক না কেন। আপনার রুকনেশ্বর হাজী আব্দুল হাবিব আত্তারী ভাই বলেন, তিনি একটা পরামর্শ দিয়েছেন, খুব চমৎকার পরামর্শ, যখন কোনো ব্যক্তি হেরেম শরীফের উদ্দেশ্যে রওনা করে তো 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা সফরের পরে গিয়ে হেরেম শরীফে পৌঁছায়, নিজের জন্মভূমি থেকে সফর করে যাওয়া, তো তিনি বলেন যে আমার পরামর্শ হবে এখান থেকে যাওয়ার পরে সরাসরি হেরেম শরীফে বা সরাসরি রওজা শরীফে না গিয়ে আগে নিজের রুমে যাওয়া, এরপরে ফ্রেশ হওয়া, কাপড় চেঞ্জ করা, সুগন্ধি লাগানো, রিল্যাক্স হওয়া, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করা, যখন একেবারে ফ্রি হয়ে যাব জেহেন মন মানসিকতা শারীরিকভাবে, এরপরে যেন আমরা হেরেম শরীফ এবং রওজা শরীফ যেখানেই আমরা অবস্থান করি যেখানেই যাই আর কি, এরপরে যেন সেখানে গিয়ে হাজিরা দেই, এতে করে আমাদের চিন্তা ভাবনাও ফ্রেশ থাকবে এবং শারীরিকভাবে আমরা ফ্রেশ থাকবো, আর সুগন্ধি লাগিয়ে নতুন পোশাক পরিধান করে মানে ধোয়া পোশাক পরে এরপরে যেন আমরা সেখানে উপস্থিত হই। অনেক মানুষ তো আবেগবশত যেভাবে যায়, অজু আছে কিনা, ফ্রেশ আছে কিনা, হাত মুখ ধুলাম কিনা, কাপড় চোপড় পরিষ্কার আছে কিনা, সুগন্ধি লাগালাম কিনা, আদব রক্ষার দিকে খেয়াল করে না, আবেগের টানে চলে যায়।
আসলে এটা আদবওয়ালাদের চিন্তা এরকম,
হ্যাঁ আদবওয়ালাদের চিন্তা,
আপনারা দেখবেন এটা সফরের মধ্যে থাকলে ক্লান্তি অনুভব করা, আপনি দেখবেন সারা রাত জাগার পর যদি রাতের বেলা আপনার মনে হয় একটু ঘুম ঘুম চলে আসে, আপনি কি বলতেছেন নিজেও বুঝতেছেন, হয় না এরকম অনেক সময়, এটা সফর করে আপনি যাচ্ছেন আল্লাহ তাআলার ঘরের সামনে, আপনি দাঁড়ানো আল্লাহর কাছে আপনি চাইবেন, এখন আপনার মধ্যে ক্লান্তি অনুভব হচ্ছে, আপনার নিজের শরীর থেকে একটা অন্যরকম স্মেল আসতেছে, যদি নিজের মধ্যে এই ফিলটা আসে তখন আপনি আল্লাহ তাআলার কাছে কি উপস্থাপন করবেন। এই জন্য আসলে আব্দুল হাবিব তারই হুজুর মশাই খুব সুন্দর পরামর্শ
দিয়েছেন। আমার সাথে এটা হয়েছে যখন আজমির শরীফ জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলাম আমাদের বিডি মোশাওরাতের রুকন নাইম ভাইয়ের সাথে। তো শুরুতে যাওয়ার পরে নাইম ভাই বললেন কি তাড়াহুড়া করার দরকার নেই, রুমে চলে ব্যাগ রেখে সেখানে ফ্রেশ হয়ে কাপড় চোপড় চেঞ্জ করে, যেহেতু আমরা কলকাতা থেকে ট্রেনে উঠছিলাম প্রায় 3 দিন আড়াই দিন 3 দিন পরে গিয়ে আজমিরে পৌঁছেছি, তো এই জন্য তিনি বললেন আমরা ফ্রেশ হই এরপরে যাবো। ওই সময় আমার কাছে খুব ভালো লাগছে, রুমে গেলাম ফ্রেশ হলাম কাপড় চেঞ্জ করলাম সুগন্ধি লাগালাম নামাজ আদায় করলাম, এরপরে যখন একদম ইজি হয়ে গেছে এরপরে দরবার শরীফে যাওয়া, আজমির শরীফে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ তাআলা মাজার শরীফে যাওয়া, সেখানে গিয়ে তখন মন লেগেছে, কেন উদাস উদাস ভাব আমার মধ্যে নেই,
ক্লান্তিটা দূর হয়ে গিয়েছে।
হ্যাঁ, ক্লান্তিটা দূর হয়ে গিয়েছে আর আমিও ফ্রি হয়ে গিয়েছি, এখন যখন ইচ্ছা তখন আমি আবার রুমে ফিরে যাব, জিয়ারত করব, যখন সময় পাবো তখন ভিতরে যাব, রওজার পাশে গিয়ে দাঁড়াবো আর সেখানে গিয়ে দোয়া করব, এখন একটু তখন একটু ভালো লাগে। তো এই পরামর্শ তো সবার জন্য দেব যে যেতে তো সবাই চায়, সবার হৃদয়টাই কাঁদে আমি মদিনাতে যাই, তবে সাথে যেন এ দোয়াটাও করি আল্লাহ আদবের সাথে হাজিরা দেওয়াটা
আমিন
আমিন, একটু দোয়া করি আদবের সাথে যেন আল্লাহ তাআলা হাজিরি নসিব করে। দর্শক, আজকের যে আমাদের বিষয় আমরা রেখেছিলাম জান্নাতীদের আক্ষেপ আলোচনা শুনবো, কয়েকটা জিনিস জিনিস কয়েকটা নিয়ে নিই এবং কলও আছে দর্শকের, কলও নিব ইনশাআল্লাহ, এরপরে আরো কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে অনুষ্ঠানের শুরুতেই একজন এসএমএস করেছেন ফটিকছড়ি থেকে, তিনি বললেন জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনারা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া আছে, আপনাদের দোয়া আছে, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তিনি লেখলেন আমাকে একটি নাচ শুনিয়ে দিন। নাচ তো শোনাবো কিন্তু আপনি নাচের নাম লেখেননি, কোন নাচ আপনি শুনতে চেয়েছেন? এখন একটি কালাম আমরা শ্রবণ করলাম, আরও কিছু কালাম শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আর এখন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আজকের বিষয়টা অনেক ভালো নিয়েছেন, অনেক সুন্দর লাগছে। আমি মাদানী চ্যানেল রোজ দেখি, মাদানী চ্যানেল দেখার পর আমি আর অন্য কোনো চ্যানেল দেখি না। আপনাদের কথায় অনেক পাপী পদভ্রষ্ট আল্লাহর পথে চলে এসেছে, আমিও অনেক ভুল করেছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আসানি দান করুন। আর একজন লেখেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, জুমা মুবারক। আমার নাম রিফাত, আমি মহিষখালী থেকে বলতেছি, আমি একটি নাচ শুনতে চাই, শোনাবো, সাথে থাকতে হবে। নারায়ণগঞ্জ থেকে একজন আমাদের এসএমএস করলেন, বললেন আমাদের আপনাদের সবাইকে জুমা মুবারক, আবার এলো রমজান, এই কালামটি শুনতে চাই। শোয়েব ভাই নোট করে রাখেন যদি সম্ভব হয়, কালামটি শোনাবেন, আবার এলো রমজান, যেহেতু রমজানের আর বেশি বাকি নেই, দেখতে দেখতে দিনগুলো আমাদের থেকে বিদায় নিচ্ছে আর রমজানের দিনগুলো আমাদের কাছে চলে আসছে, সেই পবিত্রময় সময় দিন, যেই দিনের মধ্যে যেই পবিত্র সময়ে আমরা ইবাদত করব, ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা এত বাড়িয়ে দেন রমজানের মধ্যে, সকল ইবাদতের সওয়াব আল্লাহ বাড়িয়ে দেন, বলা হয়েছে নফলের সওয়াব ফরজ বরাবর আল্লাহ তাআলা দান করেন এই রমজান মাসে। আর মাদানী চ্যানেল তো আমাদের আছে আলহামদুলিল্লাহ, প্রতিটা মুহূর্ত আমাদেরকে নতুন 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 অনুষ্ঠান মাদানী চ্যানেল আমাদের ইনশা আল্লাহ তাআলা উপহার দিচ্ছে রমজান মাসে, আল্লাহ চাই আমরা রমজান মাস অনুষ্ঠানগুলো দেখবো। এরপরে তিনি লেখলেন, আরেকজন লেখেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, মাশাআল্লাহ আজকের বিষয়টা খুব সুন্দর, এই বিষয় থেকে আজকেও অনেক কিছু শিখতে জানতে পারলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, যা শিখলাম তা যাতে আমল করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। ফটিকছড়ি থেকে আরেকজন বললেন ভাইয়া সালাম দিবেন, ওয়ালাইকুম আসসালাম, জুমা মুবারক আপনাদেরকে, তু শামে রিসালাত হে, এই কালামটি শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম বাইজিদ থেকে একজন আমাদেরকে এসএমএস করলেন ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকে জুমা মুবারক, আমি এই নাচটি শুনতে চাই, আমার প্রিয় মদিনার কি যে শান, দয়া করে শোনাবেন, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। অনেকগুলো নাচের অনুরোধ এসএমএস এর মাধ্যমে এসেছে, কিছু কলও শুনি, দেখি দর্শক কলের মাধ্যমে অথবা নাচ শুনতে চাইবে, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। জি কল শুনিয়ে দিন।
মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি, আমি একটি গজল শুনতে চাই, মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার।
আহা, মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার, সবারই আপনি গিয়ে জিজ্ঞাসা করেন 80 বছরের বৃদ্ধ, তাকে জিজ্ঞাসা করেন আপনার এই শেষ সময় কি আশা, সেও বলবে যে এই লাস্ট সময় যদি আমি মদিনায় যেতে পারতাম। আর 6-7 বছরের মাদানী মুন্না মুন্নি বুঝে না এখনো, যদি বাংলাদেশের কোনো এলাকার নাম বলেন দেখতে যাইবা কিনা, সবার আগে যদি সে মাদানী চ্যানেলের সাথে থাকে তো বলবো আমি আগে মদিনায় যেতে চাই। অনেকের এরকমের আবেগ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক, মদিনাতুল মুনাওয়ারা হাজিরা দাও তৌফিক দিক। জি পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ কালামউদ্দিন রাঙ্গুনিয়া থেকে বলতেছি, আমার আপনাদের এই অনুষ্ঠান অনেক সুন্দর লাগে, আমি একটি কালাম শুনতে চাই।
এই কালামটা শোনানোর জন্য একজন বিজ্ঞ ইসলামী ভাই দরকার, চট্টগ্রামে হলে আরো ভালো হয়। আমরা ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাকে এই কালাম শোনাবো, সাথেই থাকুন ইনশাল্লাহ। পরবর্তী কল।
আমার নাম আব্দুল গোহর, শ্রীনগর মুন্সিগঞ্জ। আপনাদের মাদানির চ্যানেল আমার কাছে অনেক ভালো লাগে, মাদানির চ্যানেল দেখি আমি অনেক পরিবর্তন হয়ে গেছি, আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক পরিবর্তন হই।
মাশাআল্লাহ, মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে আপনি আমাদের কল করেছেন আব্দুল গফুর ভাই। যেহেতু আপনি মাদানি চ্যানেল দেখে অনেক পরিবর্তন হয়েছে, মাদানি চ্যানেল ভালো লাগে, তো এখন আপনাকে একটি কাজ করতে হবে। সেই কাজটি হলো ভাই, যেহেতু আপনি পরিবর্তন হয়েছেন, আপনি তো এটাও চান কি আপনার এলাকার মানুষও পরিবর্তন হোক, আমার দেশের মানুষ পরিবর্তন হোক, তো আপনার এলাকায় আপনার পরিচিত বন্ধু বান্ধব বা আপনার পরিচিত যারা আছে, আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক যাদের, তাদের সবাইকে বলেন মাদানি চ্যানেল দেখার জন্য। আল্লাহ চাহে ফ্যামিলিগতভাবে বা আত্মীয় স্বজনের মধ্যে যে একটা দ্বন্দ্ব থাকে, অমিল থাকে, এগুলো দূর হয়ে যাবে। মাদানি চ্যানেলের বরকতে আরো অনেক কিছু তারা শিখতে পারবে। ভাই ভাইয়ের হক নষ্ট করে তাও দূর হয়ে যাবে মাদানি চ্যানেল দেখে। সন্তান মা বাবার হক নষ্ট করে তাও জানতে পারবে মাদানি চ্যানেল দেখে। সন্তানের হক কিভাবে আদায় করতে হয় মা বাবা তা শিখতে পারবে। আব্দুল গফুর ভাইকে আমি বলবো দাওয়াত দিন নিজের এলাকাতে, যাতে করে মানুষ মাদানি চ্যানেল দেখে, ইসলামী বোনরা যেন দেখে, ইসলামী ভাইরা যেন দেখে, ছোট বড় সবাইকে বলেন মাদানি চ্যানেল দেখার জন্য। আর যদি আপনি দোকানদার হন, আপনার দোকানে সবসময় মাদানি চ্যানেল চালু রাখেন, যাতে করে যত কাস্টমার আসবে সবাই যেন মাদানি চ্যানেল দেখে আর আপনাকে জিজ্ঞাসা করবে এটা কোন চ্যানেল, তো আপনি তাদেরকে দাওয়াত দিবেন এটা মাদানি চ্যানেল, এখান থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শিখতে পেরেছি, আমার পরিবর্তন এখান থেকে এসেছে। আর যদি কখনো কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি দাড়ি কেন রেখেছেন, কবে থেকে রেখেছেন, কিভাবে রাখলেন, তখন আপনি দাওয়াতটাই দেবেন আলহামদুলিল্লাহ আমার ঘরে মাদানি চ্যানেল চলে বা আমি মাদানি চ্যানেল সবসময় দেখি, আর মাদানি চ্যানেল দেখেই এরপর আমার পরিবর্তন এসেছে, আমি মাদানি চ্যানেলের কথা শুনে দাঁড়িয়ে রাখা শুরু করেছি। তো যখন আপনি এগুলো বলবেন, এগুলো নাকি দাওয়াত দেওয়ার একটা মাধ্যম। তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিক কিছু আলোচনা করি, এরপরে কালাম আমরা শুনবো সোহেব ভাই থেকে ইনশাআল্লাহ তালা জিনিস শুনবো।
জান্নাতের মধ্যে আমরা শুনলাম যে বান্দা জান্নাতে যাওয়ার পরও নিজের জন্য আফসোস করবে, কিন্তু এমনও রয়েছে জান্নাতের মধ্যে যে বান্দা নিজের জন্য না, জান্নাতে গিয়ে অপরের জন্য আফসোস করবে,
অপরের জন্য আফসোস করবে।
সূরা ইয়াসিনের মধ্যে এসেছে 13-26 নম্বর আয়াতের মধ্যে একটি সম্প্রদায়ের কথা, যে সম্প্রদায়ের নিকট একজন নয় চার চারজন রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন।
আল্লাহ, চার চারজন নবী রসুল এসেছে।
জি, সেখানে তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন, কিন্তু দুর্ভাগ্যের সেই সম্প্রদায় তারা ওই নবী রসুলকে, তারা তাদের কথার মধ্যে কোনো কর্ণপাত করেনি, তারা হেদায়েত প্রাপ্ত হননি। তো ওই সম্প্রদায়েরই একজন লোক যিনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত ছিলেন পাহাড়ের গুহার মধ্যে, যখন তিনি জানতে পারলেন যে সম্প্রদায় এত বড় দুর্ভাগা যে চার চারজন রসুল আসার পরও তারা হেদায়েত প্রাপ্ত হয়নি, তখন তিনি নিজেই অগ্রসর হয়ে তাদেরকে নেকির দাওয়া দিতে লাগলেন। তিনি তাদেরকে বলতে লাগলেন যে তোমরা আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার দিকে তোমরা ফিরে আসো,
ফিরে আসো,
যারা তোমাদেরকে দাওয়াত দিয়েছেন তারা আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তিগণ, তোমরা তাদের কথায় হেদায়েত প্রাপ্ত হও। তো ওই দুর্ভাগারা তখন বলতে লাগলো যে তুমিও কি তাদের মতো এক মালিকের উপাস্য করো, তুমিও কি তাদের মতো না দেখে এক মালিককে তুমিও মেনে নিয়েছ। তখন সেই ব্যক্তি সুন্দর করে তাদেরকে নেকির দাওয়াত দিতে লাগলো, অবশ্যই কেনই আমি সেই মালিকের উপাস্য করবো না, গোলামি করবো না, যে মালিক আমাকে রিজিক দিচ্ছে, যে মালিক আমাকে হায়াতে দিন জিন্দিগি দান করেছেন। যেভাবে করে তিনি তাদেরকে নেকির দাওয়া দিতে লাগলেন, কিন্তু দুর্ভাগা সেই সম্প্রদায় তার কথায় তো কর্ণপাত করেনি, উল্টো গিয়ে তাকে পাথর নিক্ষেপ করতে লাগলো এবং পাথর নিক্ষেপ করতে করতে তাকে শহীদ করে দিল। তো সূরা ইয়াসিনের মধ্যে 26 নম্বর আয়াতের মধ্যে ওই ব্যক্তির বিষয়ে আলোচনা আল্লাহ তাআলা এভাবে করেন, যখন ওই ব্যক্তি ইন্তেকাল করলো আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রেরণ করে দিলেন। তখন জান্নাতের মধ্যে গিয়ে তখন জান্নাতের আলা গলা নিয়ামত যখন সে দেখলো,
আরামায়েশ
যখন দেখলো, সে তখন বলতে লাগলো হায় আফসোস, যদি তারা দেখতো আজকে আমার অবস্থা, যে আল্লাহ তাআলা আমি দয়াপ্রাপ্ত, কিরকম দয়াপ্রাপ্ত হয়েছি হেদায়ত হওয়ার কারণে, আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আমাকে কত নাজ নিয়ামত দিয়েছে, কিন্তু তাদেরকে আমি নেকির দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা আমার কথায় আহ্বান সাড়া দেয়নি। যদি তারা দেখতো যে আমি আল্লাহ তাআলার দয়ায় কত নেয়ামত ভোগ করতেছি, এভাবে করে সে ওই সম্প্রদায়ের জন্য আফসোস করবে। তো এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আজকে আমরা দুনিয়াতে যারা উদাসীনতার জিন্দিগি অতিবাহিত করছি, আমরা যখন কারো মাধ্যমে, কোনো মুবাল্লিগের মাধ্যমে হোক, কোনো ইমাম সাহেবের মাধ্যমে হোক, কোনো আলিমে দ্বীনের মাধ্যমে হোক, নেকির দাওয়াত পাচ্ছি, কোনো না কোনো সৎ পথে আহ্বানের দিকে আমাদেরকে আহ্বান ডাক দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সাড়া দিচ্ছি না, তো কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা ফয়সালা করবেন, ওই ব্যক্তি যে আমাকে নেকির দাওয়াত দিয়েছিল, সৎ পথে আহ্বান করেছিল, অসৎ পথ থেকে বাধা প্রদান করেছিল, তো সে জান্নাতে চলে যাবে, কিন্তু তার কথায় আমি কর্ণপাত করিনি, তার কথায় আমি আহ্বানে সাড়া দিইনি, আফসোস করতে হবে সেদিন আমাকে, যে কেন আমি সেদিন তার কথার মধ্যে কর্ণপাত
করলাম না,
কেন তার কথাকে আমি গুরুত্ব দিলাম না, দাম দিলাম না। তাহলে আজকেও আমি যদি কথায় দাম দিতাম, তাহলে আজকে আমি জান্নাতের দিকে চলে যেতাম। তো এখন আজকে আমরা দুই পক্ষই আমি দেখতে হবে, এক যারা আমরা একাকি ইবাদত করছি, মানুষকে নেকির দাওয়াত দিচ্ছি না, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে নেকির দাওয়াতের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে। ওই ব্যক্তির মতো যে কিন্তু পাহাড়ের মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, সে বের হয়ে গেল তাদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে নেকির দাওয়াত দিল, তারপরও কি তাকে রক্তাক্ত হতে হলো, শহীদ হতে হলো, এরপর আল্লাহ তাআলা তাকে ফয়সালা করলো জান্নাতের। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমি আলহামদুলিল্লাহ নামাজে রয়েছি, আমি কোরআনের পাকে তেলাওয়াত করছি, এমনি দিন অর্জন করছি, এখন আমার দায়িত্ব হচ্ছে অপর মুসলমানকে নেকির দাওয়াত দেওয়া, অপর মুসলমান ভাই যে বেনামাজি তাকে নামাজের দাওয়াত দেওয়া,
নামাজের দাওয়াত,
যে তেলাওয়াত করতে পারে না তাকে তেলাওয়াতের দাওয়াত দেওয়া, আপনি কোরআনের পাক তেলাওয়াত শিখেন, যে গুনাহের মধ্যে লিপ্ত আছে তাকে গুনাহ থেকে দূরে সরিয়ে নিয়ে আসা, নেকির দিকে তাকে আহ্বান করা। তো এইভাবে যদি আমি নেকির দাওয়াত দিই, তো ওই ব্যক্তির মতো ওই সম্প্রদায়কে নেকির দাওয়াত দেওয়ার কারণে যদি সে যদি জান্নাতি হয়, তাহলে আমিও জান্নাতের দিকে আহ্বান দিতে পারবো। আর আমরা যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছি, গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছি, এখন এখানে আমাদের কি শিক্ষণীয় বিষয়, আজকে আমাদের যারাই নেকির দাওয়াত দিচ্ছে, যারা আজকে আমরা কর্ণপাত করছি না, ওই সম্প্রদায় থেকে শিক্ষা, যে সম্প্রদায় কর্ণপাত করেনি তারা ধ্বংস হয়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছিল। যদি আজকে আমরা অনেকেই আমরা বলি, হ্যাঁ ভাই নামাজ আল্লাহ তাআলা হিসাব নিবে, বলি না আমরা, কিন্তু নামাজ পড়ি না, নামাজের প্রতি আমরা গুরুত্বহীন, আমরা জানি নামাজ ওই রোজা রমজানের রোজা রাখা ফরজ, কিন্তু এমনও দুর্ভাগ্য আছে জানা শর্তে রোজা রাখে না, রোজাকে ছেড়ে দেয়, কষ্ট অনুভূত হবে এই গরমে রোজা কীভাবে সম্ভব, এটা চিন্তা করে সে রোজাকে ছেড়ে দেয়, অর্থাৎ এরকম থাকা অবস্থায়ও
আমল করে
আমল করলো না। আর কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আফসোস করতে হবে, কোন ব্যক্তি যে ইলম অর্জন করলো, অপরকে জানালো, কিন্তু নিজের উপর আমল করলো না, ওই ব্যক্তিকে কাল কেয়ামতের ময়দানে আফসোস করতে হবে।
আর এটাকে এটাকে তো বলা হয়েছে যে ওই ইলম ইলম না, যে ইলম দ্বারা নিজে উপকৃত হতে পারে না।
আল্লাহ আল্লাহ আল্লাহ, এমনও বলা হয়েছে জাকির ভাই কাল কেয়ামতের ময়দানে অনেক বড় আলেমে দিন হবে, সে মুবাল্লিগ হবে, সে মানুষকে হেদায়তের পথে ডেকেছিল, সুন্দর সুন্দর বয়ান করেছিল, কিন্তু সে নিজের উপর সেটার উপর আমল করেনি, এটার কারণে তাকে আফসোস করতে হবে, আল্লাহ না করুক
লজ্জিত হবে,
লজ্জিত হবে জাহান্নামে, এমনকি জাহান্নামে নিক্ষেপ করা হবে আমল না করার কারণে। সে মানুষকে তার কথায় মানুষ হেদায়তপ্রাপ্ত হয়ে গিয়েছে, মানুষ হেদায়তপ্রাপ্ত তার কথা হয়েছে, কিন্তু সে নিজে হেদায়তপ্রাপ্ত হয়নি,
হয়নি,
সে নিজে এটা সেটার উপর আমল করেনি,
তার জ্ঞান দিয়ে অপর ব্যক্তি উপকৃত
হয়েছে,
তার জ্ঞান তার কথা শুনে তার আলোচনা শুনে অন্য ব্যক্তি হেদায়তের পথে চলে আসছে, নামাজি হয়ে গিয়েছে, কিন্তু তার জ্ঞান তাকে উপকৃত করতে পারলো না, তার জ্ঞান দ্বারা সে উপকৃত হতে
পারলো না, তো এটার জন্য আফসোস করতে হবে।
জি,
তো এখন আমরা যারা নেকির দাওয়াত দেই না, আমরা নেকির দাওয়াত জন্য উদ্বুদ্ধ হই, আর যারা আমরা নেকির দাওয়াত পাচ্ছি, আমরা অসংখ্য ইসলামী ভাইকে মোবাইলকে দাওয়াত ইসলামী নেকির দাওয়াত দিচ্ছি, কিন্তু আমরা কাফেলা সফর করতে বললে সফর করি না, রমজানের এক মাসের ইতিকাফের কথা বললে আমাদের কাছে সময় নেই, এক মাসের রমজানের ইতিকাফ আমরা সফর করি না, এই জন্য আমাদেরকে যাতে কাল কেয়ামতের ময়দানে আফসোস না করতে হয়, আমরা এই কথাগুলোকে গুরুত্ব দিই, দাম দিই, তাহলে আল্লাহ চাহে তো তাহলে আমাদেরকে আফসোস করতে হবে না। ঠিক এমনি করে যে কেয়ামতের ময়দানে আরেকটি বিষয় এসেছে আফসোসের বিষয়, যে কাল কেয়ামতের ময়দানে দুই ক্যাটাগরির মানুষ হবে হিসাব নিকাশের সময়, যে একটা হচ্ছে ধনী ক্যাটাগরির, একটা হচ্ছে গরিব ক্যাটাগরির। তো দরিদ্র যারা থাকবে তারা ধনীদের থেকে, ধনীরাও কিন্তু জান্নাতে যাবে। এমন যেন ধনী হয়েছে বিদেশে জান্নাতে যেতে পারবে,
ধনীদের মধ্যে যারা জান্নাতে কাজ করবে তারা
জান্নাতে যাবে। তো ধনীদের মধ্যে যারা জান্নাতে যাবে ওই সকল ব্যক্তি, তারা দেখবে যে গরিব যারা ছিল জান্নাতি, তারা তাদের থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যখন আল্লাহর রাসূল মিরাজে গেলেন, দেখলেন যে মিরাজের মধ্যে জান্নাতের মধ্যে যারা দরিদ্র অসহায় তারা জান্নাতে চলে গেছে, আর ধনীরা, ধনী যারা জান্নাতি তারা আফসোস করতেছে, তারা আফসোস করতেছে যে আমরা কেন গরিব হলাম না,
দুনিয়াতে কেন গরিব,
দুনিয়াতে কেন আমরা গরিব হলাম না,
আল্লাহ
তাহলে আজকে আমরা 500 বছর আগে জান্নাতে চলে যেতাম। তো এখন দেখার বিষয় হচ্ছে, এখন ধনী হওয়া তো কোনো দোষের কিছু না,
দোষের কিছু না,
কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাকে চিন্তা করতে হবে যে দুনিয়ার যে নাজ নেয়ামত আমি ভোগ করতেছি, এটা যেন আমার জন্য কাল কেয়ামতের ময়দানে আমার জন্য এটা কষ্টস্বরূপ না হয়, যেন আমাকে হিসাব নিকাশ দিতে হবে আমার সম্পদের, কিন্তু আমার চাহিদার বাহিরে যাতে সম্পদ না হয়।
একজন ধনী ব্যক্তি সেও জান্নাতে যাবে,
জি,
আর গরিব ব্যক্তিও জান্নাতে যাবে। আপনার কথা থেকে এটাই স্পষ্ট হলো যে গরিব ব্যক্তি কেয়ামতের ময়দানে দাঁড়াবে হিসাব নিকাশের জন্য। তার কাছে যদি 10,000 টাকা থাকে, তো 10,000 টাকার হিসাব দিয়ে, অর্থাৎ যতটুকু তার কাছে ছিল সে ওটার হিসাব দিয়ে জান্নাতে চলে যাবে গরিব ব্যক্তি। আর ওই যে ধনী ব্যক্তি, সে হিসাব দিতে 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 তার থেকে 500 বছর অতিবাহিত হয়ে যাবে, তারপরে সে জান্নাতে যাবে, তখন সে আফসোস করবে। আর দুনিয়াতে, আসলে দুনিয়াতে অর্থ সম্পদ থাকা এটা খারাপ কিছু
না,
কিন্তু আখেরাতে কেয়ামতের ময়দানে সে ধন সম্পদের জন্যই আবার আমাকে পরে জান্নাতে যেতে হবে। তার কারণ হচ্ছে হিসাব নিকাশ যত দেরি হবে, সম্পদ যত বেশি,
হিসাব
নিকাশে সময়টা তত বেশি লাগবে, আর এই সময়টা অতিবাহিত করেই আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করতে হবে। এই জন্য বলা হয়েছে হাদিসে মুবারকের মধ্যে যে ধনী ব্যক্তির চেয়ে গরিব ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। তো
দেখেন, এখানে দেখার বিষয় হচ্ছে যে ধনী ব্যক্তি জান্নাতি হওয়ার পরও তাকে আফসোস করতে হবে, আর যে ধনী জাহান্নামী হবে তার কতটুকু আফসোস করতে হবে,
এটাই টেনশন। বারবার এটাই বলি আমি যে একজন ধনী ব্যক্তি আর একজন, দুইজন ধনী ব্যক্তি, একজন ধনী ব্যক্তি ধন সম্পদ থাকার পরও সৎকা করলো, জাকাত দিল, হজ করলো, উমরা করলো, গরিবরে দেখলো, গ্রামের কিছু উন্নয়নের কাজ করলো, সে হকভাবে চললো, হালাল পথে উপার্জন করলো, হালাল পথে ব্যয় করলো, তারও জীবনটা চলে গেল, তাকেও এলাকার মানুষ ধনী বলেই চিনে, টাকাওয়ালা ব্যক্তি বলেই চিনে। তার পাশে আর একজন ব্যক্তি, তারও টাকা আছে, হারাম পন্থায় উপার্জন, হারাম পন্থায় খরচ করা, হজ নাই, জাকাত নেই, রোজা নেই, দান সৎকা নেই, এলাকার মানুষের গরিবদের উপকার নেই। দুইজন ব্যক্তি, দুইজনের কাছে টাকা আছে, একজন ব্যক্তি ধনী হওয়ার পরেও জান্নাতে যাবে, আর একজন ব্যক্তি ধনী হওয়ার পরেও ওই ধন সম্পদটাকে জাহান্নামে নিয়ে যাবে। তো এটা, এটাও অনেক বড় আফসোসের বিষয় কেয়ামতের ময়দানে। ওই জাহান্নামী ব্যক্তি তখন তো আফসোস করবে যে এই ভাই তো আমারই প্রতিবেশী ছিল, সে আমারই বন্ধু বান্ধব ছিল, তার কাছেও টাকা পয়সা ছিল, দুনিয়াতে আমার কাছেও ছিল, সে হজ করতো আমি দেখতাম, সে সৎকা করতো আমি দেখতাম, তার টাকা এলাকার মধ্যে উন্নয়নের কাজ হতো আমি দেখতাম, কিন্তু আমার টাকাগুলো নিয়ে আমি শুধু পকেটে ভরতাম, ব্যাংক ব্যালেন্স করতাম আর আফসোস করতাম, আমার তো আরও দরকার, আমার তো আরও দরকার। আজকে ওই ব্যক্তিও ধনী, সেও জান্নাতে যাচ্ছে, আর আমিও ধনী, আমি উল্টা দিকে যাচ্ছি।
ওই ব্যক্তি ধনী ছিল কিন্তু ওই ব্যক্তি উদার ছিল,
একটা হৃদয় ছিল তার,
হৃদয় ছিল তার কাছে, তার সম্পদ ছিল কিন্তু তার দান করার মন মানসিকতাও ছিল,
ছিল।
আর অপর দিকে আমি ওই ব্যক্তি যে আমার কাছে সম্পদ ছিল কিন্তু আমি কৃপণতা মনোভাব
রাখছিল।
বলা হয়েছে যে মানুষের মধ্যে কৃপণতা এমনটা, উদাহরণ দেওয়া হয়েছে যে একটা পাখির উদাহরণ দেওয়া হয়েছে এরকম, যে পাখি সে চিন্তা করে, সে সমুদ্রের পানি রয়েছে না, সমুদ্রের পানি তার খাবার, সে চিন্তা করে আমি যদি পানিকে পান করি তাহলে সমুদ্র পানি যদি শেষ হয়ে যায় তাহলে আমি কোথা থেকে পান করব,
তাহলে কোথায় সমুদ্র আর কোথায় পাখি,
পাখি। তো এটা মানে উদাহরণ দিচ্ছে মানুষ এর থেকেও কৃপণ। আচ্ছা, এরপর উদাহরণ দেওয়া হয়েছে কিতাবের মধ্যে, যেটা কীট, এটা পোকা, তার খাবার হচ্ছে মাটি, সে মাটি এই ভয়ে খাচ্ছে না, কম খাচ্ছে, যদি মাটি শেষ হয়ে যায় তাহলে বলা হচ্ছে তার থেকেও কৃপণ। বলা হয়েছে মানুষ যখন সে ধন সম্পদশালী হয়ে যায় তখন তার মধ্যে কৃপণতা চলে আসে, হ্যাঁ, সংকীর্ণতা চলে আসে। তো আমাকে চিন্তা করতে হবে, আল্লাহ তাআলা আমাকে তো সম্পদ দিয়েছে, তো আমি এই সম্পদকে কি জমা করছি নাকি আল্লাহ তাআলার রাহে খরচ করছি? যদি আল্লাহ তাআলার রাহে খরচ করি তাহলে আমি ধনী হয়ে যাব দুনিয়া থেকে, কিন্তু আমার ফয়সালা হবে জান্নাত। আর যদি আমি ধনী হয়ে দুনিয়াতে থাকি, কৃপণতা করি, আরও জমাই, আরও জমাই, আরও ব্যাংক ব্যালেন্স বাড়াই, তাহলে আল্লাহ না করুক এই সম্পদ আমাকে জাহান্নামে নিয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আসাদুল ভাই আমাদের সাথে আছেন ফেসবুকে, তিনি লিখলেন আসাদুল আত্তারি চট্টগ্রাম থেকে বলছি আজকের বিষয় অনেক সুন্দর, আমার জন্য দোয়া করবেন। জি ভাইয়া ইনশাআল্লাহ দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করেন। কাউসার ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনাদের দেখতেছি আজকের বিষয় অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকজন বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আপনারা সবাই কেমন আছেন? আমি হোসাইন আত্তারি কাশপুর থেকে বলছিলাম, আমি একটি রমজানের একটি কালাম শুনতে চাই। জি রমজানের কালামের ব্যাপারে আরও একজন বলেছেন, শোনাবো, সাথেই থাকুন। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। হুজুর আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আমি কি জানতে চেয়েছেন, কি শুনতে চেয়েছেন স্পষ্ট করেননি। দেখলেন আজকের শাহালম ভাই আমাদের সাথেই আছেন, সাথে থাকুন শাহালম ভাই। অনেকগুলো কালামের অনুরোধ আসছিল, বিশেষ করে রমজানের তো দুইবারই অনুরোধ চলে আসছে, আবার এলো রমজান। কালাম শুনিয়ে দিন, এরপর আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তু শম্মে রিসালত হায় আলম তেরা পরওয়ানা, তু শম্মে রিসালত হায় আলম তেরা পরওয়ানা, তু মা হে নুবুয়ত হাকা, তোমা হে নুবুয়ত হ্যায়, এ জলওয়ায়ে জালানা, তোমা হে নুবুয়ত হ্যায়, এ জলওয়ায়ে জালানা। জো সাকিয়ে কাসর কে চেহরে সে নিকাব উঠে, জো সাকিয়ে কাসর কে চেহরে সে নিকাব উঠে, তোহর দিল রিসালত হলো তেরা পরওয়ানা, ওর পিতে হেরে দর কা খাতে হেরে দর কা আকা, পিতে হেরে দর কা তেরে দর কা, পানি তেরা পানি, দানা তেরা দানা, পানি তেরা পানি, দানা তেরা দানা, রিসালত হলো তেরা পরওয়ানা, তোমা হে নুবুয়ত হ্যায়, এ জলওয়ায়ে জালানা।
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের অপেক্ষার সময় ইনশাআল্লাহ তাআলা, দেখবেন ধীরে ধীরে করে রমজানের চাঁদ হয়তো উদিত হয়ে যাবে। আল্লাহ তাআলা রমজানের চাঁদ পর্যন্ত হায়াত দান করুন, যাতে করে আরেকটা বার আমরা রমজান পেয়ে যাই, আর কিছু নেক আমল যেন আমরা করতে পারি। আজকে যে বিষয় আমরা রেখেছি দর্শক শ্রোতা, জান্নাতীদের আক্ষেপ, শেষ কিছু মাদানী ফুল নুর হোসেন ভাই থেকে আমরা শুনবো, এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ।
শেষ মেদিনীপুর এটাই, যারা আমরা এই বিষয়টা আজকে অবগত হলাম,
জি
যারা জেনেছি, তো আমাদেরকে এটাই এখন মাথায় নিতে হবে যে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যাতে দুনিয়াদার যারা তাদের সাথে যাতে আমরা আমাদের সময় অতিবাহিত না করি, যারা নেককার তাদের সাথে যাতে আমরা সময় অতিবাহিত করি। কাল কেয়ামতের ময়দানে আপনার সাথে দুই ব্যক্তির সাথে সম্পর্ক ছিল, পরিচয় ছিল, একজন নেককার ছিল, একজন দুনিয়াদার ছিল,
জি
আপনি দুনিয়াদারের সাথে সম্পর্ক ছিল, নেককারের সাথে আপনি আপনার সম্পর্ক রাখেননি, মুখ ফিরিয়ে নিয়েছেন, কাল কেয়ামতের ময়দানে যখন ফয়সালা হবে আপনার চোখের সামনে দিয়ে নেককার জান্নাতে যাবে, তখন আপনি আফসোস করতে হবে, তখন বড় আফসোস করতে হবে আপনাকে যে নেককার আজকে সে আমাকে দাওয়াত দিয়েছিল, সে নেকির কাজ করেছিল, কিন্তু আজকে সে জান্নাতের দিকে চলে যাচ্ছে, তার কথায় আমি কর্ণপাত করিনি। তো আমাদের আজকে মাদানী চ্যানেল বলেন, দাওয়াত ইসলামী মুবাল্লিগ বলেন, দাওয়াত ইসলামী বলেন, এই কাজ আমাদেরকে কাল কেয়ামতের ময়দানে জান্নাতে গিয়ে আফসোস যাতে আমরা না করি সেটার জন্য আমাদেরকে আহ্বান করতেছে, সেটার জন্য আমাদেরকে নেকির দাওয়াত দিচ্ছে, যাতে করে আমরা দুনিয়াতেই সেটার জন্য প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।
আমি মুজাহিদ নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে প্রতিদিন ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। এক একটা বিষয় আপনাদেরকে পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করি, আর অনুষ্ঠানের যে টাইম থাকে টাইমের মধ্যেই আমরা চেষ্টা করি বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আমরা যে যেখানে আছি আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু يا حبيب سلام عليك صلوات الله عليك حشر میں سرکار آنا میرے عیبوں کو چھپانا اپنے رب سے بخشوانا ساتھ جنت میں بسانا یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ علیکا مصطفیٰ جانِ رحمت پہ لاکھوں سلام شمعِ بزمِ ہدایت پہ لاکھوں سلام غوثِ اعظم اماموتوں کا بنوں کا جلوہ شانِ قدرت پہ لاکھوں سلام ڈال دی قلب میں عظمتِ مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ لاکھوں سلام فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جانِ رحمت پہ لاکھوں سلام شمعِ بزمِ ہدایت پہ لاکھوں سلام
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك صلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا اله الا الله محمد
রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।